بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم الله فقير أشيش مهرباني تي বছর ঘুরে রবিউল আওয়াল মাস আমাদের মাঝে সমাগত। রবিউল আওয়াল মাস এসে গেলেই আষাঢ় মাসের কোলা ব্যাঙের মতো সারা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস, বেদাতি অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী এই ধরনের শুরু হয়ে যায়। রেডিও টেলিভিশনে, প্রচার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন্দ্রিক মিলাদ মাহফিল, বিভিন্ন ধরনের বেদাতি অনুষ্ঠান আদি চলতে থাকে। ইসলামী শরীয়তে কোন দিন, কোন ক্ষণ, কোন স্থান, কোন কাল, কোন পাত্রকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য নির্ভরযোগ্য দলিল লাগবে। নির্ভরযোগ্য দলিল ছাড়া কোন জায়গা, কোন কাল, কোন ক্ষণ, কোন সময়, কোন এলাকা, কোন অঞ্চল, কোন পাত্র কাউকে বিশেষ মর্যাদা দেওয়ার কোন সুযোগ নাই। কিছুক্ষণ আগেই তো এক ভাইকে বললাম যে ঢাকার শহর পুরাটাই তোমাকে লিখে দেব, দলিল দাও, পুরা ঢাকার শহরে তুমি মালিক। আমি স্বীকার করলাম, কিন্তু দলিল দাও, ঢাকার শহরের দলিল যদি তুমি এনে দিতে পারো, এই যে দলিল, আমি ঢাকা শহরের মালিক, এই যে পর্চা, তাহলে আমার স্বীকার করতে তো অসুবিধা নাই। দলিল লাগবে। দলিলবিহীন কোনো কথা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়, অগ্রাহ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন কাজ করল যেই কাজের সমর্থনে আমাদের কোন নির্দেশ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা মারদুদ, সেটা অগ্রাহ্য। অতএব ইসলামী শরীয়ত দলিলের উপরে নির্ভরশীল। দলিলবিহীন কোন কাজ ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। যখনই তার কাছে দলিল চাবেন, তখনই সে তালগোল পাকিয়ে দিবে। তালগোল পাকিয়ে দিবে বলে তাহলে বাসে চড়ার দলিলটা দেন, বাসে চড়ার দলিল দেন, ট্রেনে চড়ার দলিল দেন, এটার দলিল দেন, ওটার দলিল দেন। এ কথা যারা বলে তারা যে কতটা অজ্ঞ এবং কতটা অবিবেচক সে জিনিসটা হিসাব করে করাই মুশকিল। আরে বাসে তো মুসলিমও চড়ে, অমুসলিমও চড়ে, বাসে চড়া কি শরীয়তের কোন বিষয়? একজন মুসলিমের জীবন যে দুই ভাগে বিভক্ত, এক অংশ হল ইবাদত, আর এক অংশ মুআমালাত। এই ইবাদত এবং মুআমালাত এটার পার্থক্য সে জানে না। জালি ফলশ্রুতিতে যখনই কোন ইবাদত সংক্রান্ত দলিল চাওয়া হয়, তখন মুআমালাতটাকে টেনে নিয়ে আসে। এটা একটা অদ্ভুত বিষয়। বহুবার বলেছি, আবারও বলে রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গেলেন যেই উঁটে চড়ে, সেই উঁটের নাম ছিল কাসওয়া। কাসওয়া উঁটে চড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গেলেন। হজটা ইবাদত, আর ইবাদত করতে যাওয়ার জন্য যে বাহন, এই বাহনটা হল মাধ্যম। আল্লাহর নবীর মাধ্যম ছিল উঁট। উঁটে চড়ার সময় তিনি দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। উঁটটা হল ইবাদতের মাধ্যম, আর দোয়াটা হল ইবাদত। আজকে বাহন পরিবর্তন হয়ে বাস, ট্রেন, স্টিমার, লঞ্চ, এরোপ্লেন, বিভিন্ন বাহন এসে গেছে, কিন্তু দোয়া চেঞ্জ হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁটে চড়ার সময় যে দোয়া পড়েছিলেন, আমি গাড়িতে চড়ার সময় ওই একই দোয়া পড়ছি। বাহন চেঞ্জ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বাহন চেঞ্জ হবে, আল্লাহ পাক বলছেন তাই। ولكم جمال حين تريحون وحين تسرحون تحمل أثقالكم وتحمل أثقالكم من بلد إلى بلد لم تكونوا ببالغيه تحمل أثقالكم إلى بلد لم تكونوا ببالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون الله فاك بولشن والخيل والبغال والحمير لتركبوها وزينة غورا غدا خطر اونٹ اونٹر کتھا آگے بولشن لمبا ہوئے جاوے دیکھیں اوٹا بول لما اونٹر کتھا آگے بولشن وَلَكُمْ جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন উট সকালে চলো বিকালেও চলো তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বিবালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস এই উট তোমাদের বোঝা এক শহর থেকে আরেক শহরে পৌঁছিয়ে দেয় যেটা কষ্টসাধ্য ছিল তোমাদের জন্য এরপর আল্লাহ পাক বললেন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবু হাওয়াজিনা খায়ল মানে ঘোড়া বেগাল মানে খচ্চর হামির মানে গাধা ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়াজিনা ওয়াখলুকু মা লা তাআলামুন ঘোড়া গাধা খচ্চর উট এগুলি হলো তোমাদের বাহন ওয়াখলুকু ভবিষ্যতে আল্লাহ সৃষ্টি করবেন এখনো সৃষ্টি করছেন মা লা তাআলামুন তোমরা যা জানো না তা আল্লাহ সৃষ্টি করছেন ভবিষ্যতে আরো এমন বাহন সৃষ্টি হবে যার খবরও তোমরা আজকে রাখো না 1400 বছর আগে আল্লাহ পাক কোরআন কারিমে সূরাতুন নাহালে 12 বা 13 নম্বর আয়াতে কঠিন ভাবে আল্লাহ পাক এই ভবিষ্যৎ বাণী দিয়ে গেলেন ওয়াখলুকু মা লা তাআলামুন চট করে হয়তো আপনি বলতে পারেন যে এই এরোপ্লেন তো আল্লাহ সৃষ্টি করেন এ তো বান্দা বানাইছে আল্লাহ পাক বলছেন সে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করো তাও সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের যত কর্ম আছে এগুলিও আল্লাহর সৃষ্টি আফআলুল ইবাদ হলো মিন মাখলুকাতিল্লাহ এরা আহলে সুন্নাত আল জামাতের আকীদাভুক্ত সমস্ত আলেম ওলামা একমত মানুষ যত কিছু করে সব কিছু আল্লাহর সৃষ্টি কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তখন ইঙ্গিত দেওয়া হলো ভবিষ্যতে আরো কত বাহন হবে বাহন চেঞ্জ হয়ে যাবে কিন্তু দুয়া চেঞ্জ হবে না দুয়ার একটা নুকতা জের জবর চেঞ্জ হবে না দোয়াটা হলো ইবাদত আর উটটা হলো মুআমালাত উট হলো দুনিয়াবি কাজে আমরা ব্যবহার করি আবার দিনের কাজেও লাগাই আর দোয়াটা হলো ইবাদত ইবাদতটা হলো তাওকিফি আর মুআমালাতটা হলো ইজতিহাদি ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত কোনো রদ বদল হবে না ওয়াসাইলুল ইবাদাহ এগুলি পরিবর্তন হবে এই মৌলিক পার্থক্যটুকু বোঝে নাই যার ফলে ওই আয়াতটাও ভালো করে তরজমা করতে পারে নাই আল্লাহ পাক বলছেন ওয়ামা তাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো এখন একটা বিষয় আছে যাতে আল্লাহ নবীর আদেশও নাই নিষেধও নাই সেটা কি করবেন এখন পড়ে গেলেন একটা বিভ্রান্তিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুমও দেননি আবার নিষেধও করেন এটা কি একটা জটিলতার মধ্যে পড়ে গেলাম তো তা আল্লাহ যে বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এখানে দুইটা মৌলিক কথা আপনাকে বুঝতে হবে। প্রথম মৌলিক কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দেন তা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দেন তা গ্রহণ করো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দেন তা গ্রহণ করো, একই কথা, অসম্ভব, একই কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন 63 বছর আর রাসূলের জীবন হলো মাত্র 23 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগেও তিনি মুহাম্মদ আর নবুয়ত পাওয়ার পরেও তিনি মুহাম্মদ। নবুয়ত পাওয়ার পরে তিনি রাসূল হয়েছেন, রেসালত পাওয়ার পরে তিনি রাসূল হয়েছেন, নবুয়ত পাওয়ার পরে তিনি নবী হয়েছেন। নবুয়ত রেসালত পাওয়ার আগে তিনি নবীও ছিলেন না রাসূলও ছিলেন না, যারই ফলশ্রুতিতে তিনি নবুয়ত পাওয়ার আগে জাবালে নূরের হীরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন এবং এবাদত করতেন নির্জনে বসে। নির্জনে বসে কোন গর্ত গুহায় কোন বন জঙ্গলে কৃষ্টি সাধনের জন্য, ঋদ্ধি হাসিলের জন্য, সমৃদ্ধি বাড়ানোর জন্য, সমাজের ভিতরে কম্পেনসেশন সৃষ্টি করার জন্য আপনি গিয়ে এক জায়গায় বসবেন, বসে যে ধ্যান করবেন, বসে থাকবেন, নীরবে থাকবেন, নির্জনে বাস করবেন, জঙ্গলে চলে যাবেন, এটা হলো সুফিবাদের কথা, এটা ইসলামী শরীয়তের কথা নয়। আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন দিনকে হাসিল করার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুনিয়াকে ছেড়ে দিয়ে দিন হাসিল করার কোন সুরত সুযোগ নাই। যা কিছু করবেন দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া হবে না। দুনিয়ার যদি বস্ত্র না থাকে আপনি ইবাদত করবেন কি করে, পানি যদি না থাকে তো উজু করবেন কি করে, মাটি যদি না থাকে তো তায়াম্মুম করবেন কি করে, টাকা যদি না থাকে তো হজ করবেন কি করে, টাকা যদি না থাকে যাকাত দিবেন কি করে, দান খয়রাত করবেন কি করে, শরীরে সুস্থতা যদি না থাকে তাহলে ইবাদত বন্দেগী করবেন কি করে, পর্দা করার মতো ব্যবস্থা যদি না থাকে বিবিকে পর্দা রাখবেন কি করে, সন্তানকে লালন পালন করার মতো যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে চলবেন কি করে। দুনিয়া সারা দিন হাসিল করা মোটেই সম্ভব নয়। ওই জন্য আল্লাহ পাক দুনিয়া আগে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে জাবালে নূরের হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এই ধ্যানমগ্ন থাকাটা যদি নবুয়ত পাওয়ার পরে হতো তাহলে আমাদের জন্য সেটা প্রযোজ্য হতো, এবাদত হিসাবে গণ্য হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে জাবালে নূরের হীরা গুহায় বসেছিলেন, নবুয়ত পাওয়ার পরে বললেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। তার মানে নবুয়ত পাওয়ার আগে যা করলেন, নবুয়ত পাওয়ার পরে আসমানি সিলেবাস এসে ওটাকে উল্টিয়ে দিয়ে বলল বৈরাগ্যবাদ ইসলামে সমর্থিত নয়। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই, যেহেতু ইসলামে বৈরাগ্যবাদ নাই তাই আপনি এ কাজ করতে পারেন না। নবুয়ত পাওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য মৌলিক আলোচ্য বিষয় নয়, এখান থেকে তা বোঝা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জন্ম নিয়েছিলেন, কিভাবে খেলাধুলা করতেন, কিভাবে ছাগল চড়াতেন, কিভাবে মায়ের সাথে ব্যবহার করছেন, কিভাবে কি করেছেন না করেছেন, এইগুলি আমার আলোচ্য বিষয় সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত রেসালত পাওয়ার পরে তিনি কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে খানা খেয়েছেন, কিভাবে ইবাদত করেছেন, কিভাবে সংসার যাপন করেছেন, এটা আমার আলোচ্য বিষয়। কারণ নবুয়ত পাওয়ার আগে তিনি যা করেছেন সেটা ব্যক্তিগত চিন্তাধারা থেকে করেছেন, মস্তিষ্ক প্রসূত কাজ তিনি করেছেন। আর নবুয়ত পাওয়ার পরে যেটা করেছেন সেটা আল্লাহ প্রদত্ত ওহির মাধ্যমে করেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই জন্য আল্লাহ পাক বলেন নেই, ওমা আতাকুম মুহাম্মাদুন ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ তা বলতে পারতেন, তা বলেননি। আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা দেন তা গ্রহণ করো। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে ছিলেন একজন ব্যক্তি, নবুয়ত পাওয়ার পরে তিনি হলেন নবী এবং রাসূল। রেসালত এবং নবুয়ত পাওয়ার পরের জীবন হলো আমার জন্য আদর্শ। আজকের মিলাদ অনুষ্ঠানে কি কাজ করা হচ্ছে? মিলাদ অনুষ্ঠানে শৈশব কৈশোর বাল্য জীবন জন্ম কিভাবে হলো, নানান ধরনের গাল গপ্প মিথ্যা কাহিনী কল্প কাহিনী, আমেনার ফজিলত, আবদুল্লাহর ফজিলত, আল্লাহু আকবার, বহুত কিছু বলার পরে সেদিন একটা কেতাব দেখলাম কয়েকদিন আগে। কেতাবের ভিতরে লেখা আছে, উপরে সমস্যা হচ্ছে কিনা দেখো তো তুমি মনির কই, দেখো উপরে সমস্যা হচ্ছে কিনা, মাইক ঠিক মতো আওয়াজ দিচ্ছে কিনা দেখো। কল্প কাহিনী গালগপ্প একটা বইয়ের মধ্যে দেখলাম, বিরাট একজন মহাদ্দেশ তিনি লিখেছেন, বইটা লেখার পরে একটা গল্প তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে কবর থেকে জিন্দা করলেন, জিন্দা করে তাকে আবার কালেমা পড়ালেন, কালেমা পড়ানোর পরে আবার তিনি কবরে চলে গেলেন। ওই গল্প মহাদ্দেশ শায়খুল হাদিস তিনি লিখেছেন তার কিতাবে, লিখে আবার শেষে গিয়ে একদম টিকার মধ্যে লিখে দিয়েছেন যে এই ঘটনা অধিকাংশ আলেম এটাকে জাল বলে সাব্যস্ত করেছে। কেননা সহি মুসলিম শরীফে, আবার লিখছে, কেননা সহি মুসলিম শরীফে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস পাওয়া যায় যে আল্লাহ নবীর পিতা মাতা জাহান্নামী। আল্লাহ নবীর পিতা মাতা জাহান্নামী না জান্নাতি ওটা তো আমার সাবজেক্ট নয়, ওটা আমার আলোচ্য বিষয় নয়। তবে মুসলিম শরীফের শব্দ যেটা, আল্লাহ নবী বলেন আবি ও আবু কাফিন্নার, আমার পিতাও জাহান্নামী তোমার পিতাও জাহান্নামী। জনৈক সাহাবি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায় আছেন? আল্লাহ নবী বলেন হুয়া ফিন্নার, তোমার পিতা জাহান্নামে আছেন। লোকটা কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন আবি ও আবু কাফিন্নার, আমার পিতাও জাহান্নামী তোমার পিতাও জাহান্নামী। তোমার পিতা জাহান্নামে যাবে, আমার পিতাও তো জাহান্নামে যাবে, আমি নবী হয়ে আমার কিছু করার নাই, তুমি কি করবে? তোমারও কিছু করার নেই। সহি মুসলিমের হাদিস। মহাদ্দেশ সাহেব আগে গল্পটা সুন্দর করে রসালো গল্প লিখেছে, তারপরে নিচে গিয়ে টিকা লিখে দিয়েছেন যে হাদিস জাল হাদিস, কেননা সহি মুসলিমে এর বিরুদ্ধে সহি হাদিস বিদ্যমান। সাধারণ পাবলিক কি বুঝবে, বুঝার উপায়টা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার ফজিলত, তার জন্মের বৃত্তান্ত আপনি ওটা দেখি করবেন? আল্লাহ নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন আপনি ওইভাবে করবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আসাল্লাম যেভাবে ছাগল রাখাছেন আপনি ওভাবে রাখবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আসাল্লাম যেভাবে কুরাইশ বংশে জন্ম নিয়েছেন আপনিও কি কুরাইশ বংশে জন্ম নেবেন নাকি? আপনার কাজ কি ওখানে? আপনার কাজ হলো আল্লাহ নবী যেভাবে সালাত আদায় করেছেন ওভাবে করবেন, আল্লাহ নবী যেভাবে খানা খেয়েছেন ওভাবে খাবেন, আল্লাহ নবী যেভাবে ঘুমিয়েছেন ওভাবে ঘুমাবেন। তা আপনি এটা না বলে ওটা বলছেন কেন? যেটা আলোচ্য বিষয় নয় সেটা আপনি বললেন কেন? বলতে গিয়ে গোটা মাহফিল শেষ হয়ে গেল, কিন্তু মৌলিক কোন কথা সেখানে বলল না, আর জাতিকে জানারও সুযোগ দিল না। রাস্তার লোকরে যারা মামু ডাকে তারা নিজের মামুর খোঁজ নেওয়ার সময় পায় না, অহেতুক কাজ নিয়ে অথবা নফল কাজ নিয়ে যারা ব্যস্ত হয়ে পড়ে তাদের ফরজ আমল করার সুযোগ কমে যায়, তারা ওই সুযোগ আর পায় না। আল্লাহ পাক তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদার বান্দা বান্দীগণ, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, খবরদার তোমাদের আমলকে বরবাদ করে দিও না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জীবনীতে বলেননি, বলছে রাসূলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। দুই নম্বর কথা বলতেছিলাম, ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল শব্দটা বললে মৌলিক পার্থক্যটা যে কি হলো ওটা ওখান থেকে আমরা বুঝে আসলাম। এরপরে বাকি থাকলো ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করেন সেটা বর্জন করো। এখন কোনটা করব আর কোনটা বর্জন করব, যেটার আদেশও নাই নিষেধও নাই সেটা কি করব? এ আয়াত থেকে বোঝা গেল একজন মুমিন মুসলিমের জিন্দেগি তার জীবনের কাজের দুই ভাগ, আর দুই ভাগের জন্য দুইটা কথা প্রযোজ্য। ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযু, ইবাদত করব না করব না করব না করব না, রাসূল যেটুকু দিয়েছেন ওটুকুই করব, এর বাড়তি কমতি করব না। ইবাদত করব না করব না করব না, রাসূল যেটুকু দিয়েছেন ওটুকুই করব। দোয়া করব না করব না করব না, রাসূল যেটুকু দিয়েছেন সেটুকুই করব। সালাত আদায় করব না করব না করব না, রাসূল সাল্লাম যে কয় রাকাত দিয়েছেন ওই কয় রাকাত করব। দোয়া দরুদ পড়ব না পড়ব না পড়ব না, রাসূল সাল্লাম যে কয়টা শিখিয়েছেন ওই কয়টা পড়ব। আপনি সালাতে দাঁড়াবেন, সালাতে মসজিদে ঢুকার সময় কি বলবেন, সালাতে দাঁড়ানোর সময় কি বলবেন, বুকে হাত রেখে কি বলবেন, কেরাত পড়ার পরে রুকুতে গিয়ে কি বলবেন, রুকুতে উঠে কি বলবেন, সেজদায় গিয়ে কি বলবেন, সেজদা থেকে উঠে কি বলবেন, তাশাহুদের বৈঠকে কি বলবেন, সালাম ফিরিয়ে কি বলবেন, সালাম ফিরানোর পরে কি বলবেন, হাতে গোনা নির্ধারিত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এই নির্ধারিত নিয়মের এক ইঞ্চি রদ বদল করার ক্ষমতা আপনার আমার নাই। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু দিয়েছেন ওটুকু নাও, এর বাড়তি কমতি আর করো না। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটুকু নিষেধ করে ওটুকু বর্জন করো। এটা হলো মুআমালাতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে যেটুকু নিষেধ করে ওটুকু বর্জন করো। লাল শাক খাবো, পালং শাক খাবো, কদু খাবো, শিম খাবো, লাউ খাবো, আলু খাবো, ডিম খাবো, মুরগি খাবো, হাঁস খাবো, কবুতর খাবো, পৃথিবীর যত প্রকার পাখি প্রাণী আছে খাবো, মুআমালাত ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন ওই কয়টা বাদে তামাম পৃথিবীর সকল মহিলাকে বিয়ে করা আপনার জন্য বৈধ, শুধুমাত্র 14 প্রকার যে নিষেধ করা আছে এই হাতে গোনা 14 প্রকার বাদে তামাম পৃথিবীর লক্ষ কোটি গুণ লক্ষ কোটি প্রকার মুসলিম লক্ষ কোটি প্রকার মুসলিম রমণীকে বিয়ে করা আপনার জন্য বৈধ। এখন একটা দলিল আনেন তো দেখি, সুদানি মহিলাকে বাঙালি মেয়ে ছেলে বিয়ে করতে পারবে কিনা, এরা দলিল কি? রাসূল যেহেতু নিষেধ করেন নাই, খালাকে বিয়ে করতে নিষেধ করেছেন, ফুফুকে বিয়ে করতে নিষেধ করেছেন, বোনকে বিয়ে করতে নিষেধ করেছেন, মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন, মাকে বিয়ে করতে নিষেধ করেছেন, মায়ের ভিতরে দাদি নানি আসবে আর মেয়ের ভিতরে নাতনি নিচে যারা আছে তারা আসবে, খালার মধ্যে আরো খালার বোন ইত্যাদি ইত্যাদি এগুলি আসবে। এইভাবে এক এক প্রকারের ভিতরে আবার বাড়তি কিছু অংশ আছে। এইগুলি বাদে বাকি পৃথিবীর যে কোন রমণীকে আপনি বিয়ে করতে পারবেন। আল্লাহ পাক বলছেন, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়ামা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম ইলা আখিরিল আয়াহ। এই আয়াতগুলিতে যেই কয়টা প্রাণী বা যেই কয়টা খাদ্য যাকে হারাম করা হয়েছে, এই হারাম কয়টা বাদে বাকি পৃথিবীর সব হালাল। তা না হলে পালং শাক খাওয়ার দলিল বার করতে করতে আপনার মাথা গরম হয়ে যাবে, চুল পেকে সাদা হয়ে যাবে, খুঁজে পাওয়া মুশকিল হবে। পুঁই শাকের দলিল বের করতে মাথা গরম হয়ে যাবে, চুল পেকে সাদা হয়ে যাবে, পুঁই শাকের দলিল কোত্থেকে আনবেন আপনি? পুঁই শাক আরব দেশে নাই। এক আরবিয়ানকে জিজ্ঞেস করলাম এর আরবি নাম কি, কয় আমি জানি না। তোর কেন কয়ের নাম আমাদের জানা নেই, এটা আমাদের দেশে জঙ্গলে লতা পাতা হয়ে থাকতো, এটা আমরা কেটে উঁটকে খাওয়াতাম। যখন বাংলাদেশি লোক আমাদের দেশে আসতে থাকলো আর এগুলি রান্না করে খাওয়া শুরু করলো, তখনই বুঝলাম যে এটা খাদ্য, তখন থেকে জঙ্গল থেকে কেটে নিয়ে আমরা বেদুইনরা বাজারে বিক্রি করি। তো বললাম করলার নাম কি, কয় করলার নাম কেরিলা। তো করলার নাম কেরিলা হলো কেন, কয় এটা আমাদের দেশে কোনো গ্রহণযোগ্য কোনো ফল নয়, এটা জঙ্গলে হয়ে থাকতো, পাকতো, পেকে বিচি পড়তো, ওখানে আবার গাছ হতো। এইভাবে ওই আমরা কোনোদিন চেখে মেখে একটু দেখছি, খুব তিতা ভয়ানক, ওটা ফেলে দিয়েছি, ওটা খাইনি কোনোদিন, মনে করছি এটা খেলে মানুষ মারা যাবে। বাংলাদেশি লোক আসলো জঙ্গল থেকে এগুলি পেরে কেটে কেটে খাওয়া শুরু করলো, এরপরে আমরা জঙ্গল থেকে ওইগুলো তুলে তুলে এনে বাজারে বিক্রি করা শুরু করলাম। তাহলে আপনি দলিল কোথায় পাবেন এগুলো? পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত আইটেমের খাদ্য হবে, যত আইটেমের বাহন হবে, যত আইটেমের বাড়িঘর হবে, যত আইটেমের থালা বাসন হবে, সব বৈধ হবে। ইসলামী শরীয়ত যেই কয়টা হাতে গোনা বস্তুকে অবৈধ করেছেন, সেই কয়টা হাতে গোনা বাদে বাকি সব বৈধ। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটুকু না করেছে ওটুকু ছেড়ে দিয়ে বাকি সব করো। কোথায়? মুআমালাতে আর ইবাদতে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু দিয়েছেন ওইটুকু গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ার জন্য আয়াতে নির্দেশ আসলো। সাহাবায়ে কেরামগণ বললেন, আরাফনা সালামা ফাকাইফা সালাতু ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস। হে আল্লাহর নবী, সালাম দেওয়া শিখেছি কিন্তু দরুদ পড়তে হয় কিভাবে জানা নেই, দরুদ কিভাবে পড়বো একটু বলেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন, বুখারীর হাদিসে বিদ্যমান। এই দরুদ সালাতের মধ্যে পড়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপরে একবার দরুদ পড়লে দশ বার রহমত নাজিল হয়। সারা বাংলাদেশের 15 কোটি মানুষ, 16 কোটি মানুষ, যদি সারা বাংলাদেশের 15 কোটি মুসলিম, প্রায় 15 কোটি মুসলিম যদি দিনে একবার দরুদ পড়ে, তাহলে 1,150,000,000 বার রহমত নাজিল হবে বাংলাদেশে প্রতিদিন। কিন্তু রহমত আসবে কোত্থেকে? রহমতের পথ বন্ধ করেছে শেখ সাদির কবিতা দিয়ে। 50,000 টাকা দিয়ে বক্তা খরিদ করে এনেছেন আপনি, বক্তা এসে বালাগালু লাভে কামালহি নিজেও পড়লেন, আপনাকে দিয়েও পড়ালেন। সারা পৃথিবীর কোন মুফতি বলতে পারবেন যে বালাগালু লাভে কামালহি 50,000 বার পড়লে একটা নেকি হবে? যেখানে দরুদ পড়লে নেকি হয়, সেই দরুদের জায়গায় বালাগালু লাভে কামালহি এই শেরেক মিশ্রিত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কবিতা ওখানে এনে দেওয়া হলো। আপনি চট করে বলতে পারেন যে আপনি আবার কে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কবিতাকে তুচ্ছ করেন? আমি তো কেউ না, কিন্তু শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির এই কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দরুদের সামনে আবার কি? আমরা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, কিন্তু রাসূলের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। কোন আদনা দরদার সাহাবীর চেয়েও তাকে বেশি ভালোবাসতে পারি না, কোন তাবেঈর চেয়েও বেশি ভালোবাসতে পারি না, কোন তাবে তাবীর চেয়েও বেশি ভালোবাসতে পারি না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে একজন আলেম হিসাবে, একজন মুসলিম হিসাবে যতটুকু ভালোবাসার ততটুকু ভালোবাসতে পারি, কারণ ভালোবাসার মাপকাঠি আমাদেরকে দেওয়া আছে। কোন তাবেঈকে, কোন আতবাউ তাবেঈকে তাবীর চেয়ে বেশি ভালোবাসতে পারি না, কোন তাবেঈকে সাহাবীর চেয়ে বেশি ভালোবাসতে পারি না, কোন সাহাবীকে বদরী সাহাবীর চেয়ে বেশি ভালোবাসতে পারি না, কোন বদরী সাহাবীকে আশারায়ে মুবাশশারার চেয়ে বেশি ভালোবাসতে পারি না, কোন আশারায়ে মুবাশশারার কোন সাহাবীকে চার খলিফার চেয়ে বেশি ভালোবাসতে পারি না, চার খলিফার কোন সদস্যকে আবু বকর সিদ্দিকের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি আবু বকর, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী। সিরিয়াল আল্লাহ নবী করে দিলেন, আপনি আমি ব্রেক করার ক্ষমতা আমার আপনার নাই। অবশ্যই উমরে ফারুককে যতটুকু ভালোবাসবো তার চেয়ে বেশি ভালোবাসা আবু বকর সিদ্দিকের জন্য থাকতে হবে। আল্লাহু আকবার, ভালো সবাইকেই বাসবো কিন্তু ভালোবাসার মাপকাঠি আছে। আম্মাকেও ভালোবাসবো কিন্তু শাশুড়ির চেয়ে বেশি ভালোবাসতে পারি না, আব্বাকেও ভালোবাসবো কিন্তু মায়ের চেয়ে বাপের ভালোবাসা কশিন কালেও বেশি হতে পারে না। হবে না, আল্লাহর নবীর দলিল অনুযায়ী হবে না। আল্লাহ নবী বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তিনবার বলার পরে বললেন তোমার পিতা। আপনি নিজে ইচ্ছা সিরিয়াল বানাই নেবেন, আব্বা বেশি ভালোবাসে তো আব্বাকে আমি বেশি ভালোবাসবো? অসম্ভব, হবে না। যেহেতু মহব্বত ভালোবাসাটা হলো এবাদত, এবাদতটা কোনোভাবেই করা যাবে না। এবার দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করতেছেন, আমরা কি করব, দরুদ কিভাবে পড়ব? দরুদ শিখিয়ে দেওয়া হলো, কিন্তু খেজুর গাছ চাষ করছেন, খেজুর গাছ চাষ করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেননি যে কিভাবে করব। নর খেজুর গাছের ই কেটে, আপনার ফুল কেটে নিয়ে মাদি খেজুর গাছের সাথে পরাগায়ন করছে, পরাগায়ন করে প্রজনন, খেজুর প্রজনন শুরু করেছেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করলে তো বাদ হবে, এটা আর জিজ্ঞাসা করা লাগেনি। এবাদতে যায় জিজ্ঞেস করতেন কিভাবে দরুদ পড়ব, এখানে আর জিজ্ঞাসা করেননি, কাজ শুরু করছেন। কারণ সবই হালাল যতক্ষণ পর্যন্ত নবীর তরফ থেকে নিষেধ না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে তোমরা যে কাজ করছো এটা ভালো মনে হচ্ছে না, সাহাবায়ে কেরামগণ বর্জন করলেন, সহিহ মুসলিমের হাদিস। এরপরে কিছুদিন পার হয়ে গেল, ফলন ভালো হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আবার অভিযোগ করা হলো যে আমাদের ফলন তো ভালো হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা আলামু মিন্নি, ইন্নামা আনতুম আলামু মিন্নি ফি উমুরি দুনিয়াকুম, দুনিয়াবি চাষাবাদের বিষয় আমার চেয়ে তোমরা ভালো বোঝো, যেটাতে ফলন বেশি হয় সেটা করো, নিষেধ করেছিলাম আমার নিষেধাজ্ঞা তুলে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন যে এটা করো না, তারপরে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিষেধাজ্ঞা তুলে নিলেন। তাহলে দুনিয়াবি বিষয়ে মুআমালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু নিষেধ করবেন ওইটুকু বাদে সবটুকু হালাল। এখন আবার ফিরে আসি সেই কথায়, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে, ফি আমরিনা হাযা আমার এই শরীয়তের মধ্যে আবিষ্কার করলো, বানালো, মা লাইসা মিনহু যার অনুমোদন শরীয়তে নাই, শরীয়তের অন্তর্ভুক্ত নয়, দলিলভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা মারদুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মাধ্যমে প্রমাণিত হল যেই প্রচলিত মিলাদ অনুষ্ঠান যেটা 656 হিজরিতে ইরাকের এরবেল এলাকার গভর্নর আবু সাইদ মোহাম্মদ মুজাফফর বিন কুকুবুরি সর্বপ্রথম আবিষ্কার করল। 656 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দীর্ঘ কয়েকশো বছর পরে আইএমআই মুজতাহিদিন চার মাঝহাবের চার ইমামের ইন্তেকালের দীর্ঘ কয়েকশো বছর পরে মহামতি আইএমআই মুহাদ্দিসিন হাদিসের সংকলক মুহাদ্দিসিনে কেরামদের ইন্তেকালের কয়েকশো বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ধন্য তিন যুগ খায়রুল কুরুনে কারনি উত্তম জামানা হলো আমার জামানা, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরের জামানা হলো সাহাবীদের জামানা, তারপরে জামানা হলো তাবেঈদের জামানা, তারপরে জামানা হলো আতবাউত তাবেঈর জামানা। এই কুরুনে মুফাজ্জালা তিনটি, এই তিন জামানার ভিতরে, এই তিন যুগের ভিতরে যা হয়নি যা ঘটেনি তাদের এন্তেকালের কয়েকশো বছর পরে এই মিলাদ অনুষ্ঠান যেটা আজকে মুসলিম জাতির মধ্যে আজকে ঈদের মর্যাদা পেয়ে তৃতীয় ঈদ স্থান দখল করেছে। ওয়াল রাইটিং চলছে, লেখালেখি চলছে, বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। বন্ধুগণ, রসুলের নাফরমানি করে ওনারা হলেন আশেকে রসুল, আর আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পঙ্খানুপুঙ্খ রূপে আনুগত্য করে বেদাত শেরেক এবং খুরাফাতকে বর্জন করে শেরেক বেদাতের কুহিলিকাকে ডাস্টবিনে নিক্ষেপ করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা এগিয়ে চলেছি। নির্যাতন নিষ্পেষণ গালিগালাজ কত কিছু চলছে আমাদের নামে, কত রকমের হুমকি ধমকি আমাদেরকে দেওয়া হচ্ছে, তবু আমরা দমন হচ্ছি না। আমরা হলাম গুস্তাকে রসুল। গুস্তাকে রসুল তো আমি, কারণ আমি তো শেখ সাদির কবিতাকে দরুদ মনে করি না, ওই জন্য গুস্তাকে রসুল আপনি আমি। আপনি তো খুব আশেকে রসুল, আপনি যে দরুদ পড়তে লাগিয়ে আপনি যে চা খেতে লাগলেন মিলাদের অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে, আপনি কত বড় আশেকের রসুল এবং রসুলকে আপনি কত ভালোবাসেন। দরুদ তো পড়লেন বানাওয়ার দরুদ, বানাওয়ার দরুদ পড়তে মুসল্লিদেরকে লাগিয়ে দিয়ে এবার আপনি আবার নিজেই চা খেতে লেগে গেলেন। কথাটি বহুবার বলেছি, আবার আজকেও বলে রাখি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতা রচনা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বালাগাল ওলাবে কামালিহি, উচ্চাসন লাভ করেছেন স্বীয় যোগ্যতার বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় যোগ্যতার বলে উচ্চাসন লাভ করেন নাই। আল্লাহু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো করে জানেন তার রেসালত কাকে দেবেন, আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে রেসালত দান করেছেন। আল্লাহ নবীকে রেসালত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, এই জন্য তিনি নবী এবং তিনি রসুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি, তার সৌন্দর্যে সব অন্ধকার দূরীভূত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যাবত সৌন্দর্য নিয়ে মক্কার মাটিতে ঘুরলেন, মক্কার মাটির অন্ধকার 40 বছর রসুলের সৌন্দর্যে দূর হল না। জাহিলিয়াতের মারামারি কাটাকাটি গোত্রপ্রীতি কোনটা দূর হল না। বুখারীর হাদিসে পাওয়া গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় আল্লাহর নবীকে হাতড়াচ্ছিলেন। আল্লাহর নবী তো নূরে মুজাসসাম, তো তাহলে হাতড়াচ্ছিলেন কেন? বুখারীর হাদিসটা কেটে ফেলো, বুখারীর হাদিসটা বুখারী থেকে কেটে ফেলো। আল্লাহ নবীর স্ত্রী হাতড়াচ্ছেন কেন? অন্ধকারের মধ্যে বলছেন আল্লাহ নবীর পায়ের কাছে আমার হাত পড়ল। সিদ্দিকা বিনতে সিদ্দিক বলেন, চরম সত্যবাদী আবু বকর সিদ্দিক, তার মেয়ে চরম সত্যবাদিনী সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলায় বিছানায় হাতিয়ে দেখি নবী আমার বিছানায় নাই, কোথায় গেলেন খুঁজতে লাগলাম, অন্ধকারের মধ্যে হাতরাতে হাতরাতে দেখি আল্লাহ নবী সেজদায় পড়ে আছেন, পদযুগল একসাথে জমা করা আছে। সহিহ বুখারীর হাদিসটা কেটে ফেলো, কাসাবাদ দুজাবে জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লু মানে পড়ো, দরুদ পড়ো আলাইহি নবীর উপরে, ওয়া আলিহি এবং নবীর পরিবারের উপরে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহ দরুদ পড়ার নির্দেশ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। শেখ সাদি রহমাতুল্লাহ তার কবিতার মধ্যে নবীর নামে দরুদ পড়েননি, আপনাকে পড়তে বলছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর যেহেতু এত গুণাবলী, অতএব তোমরা নবীর উপরে দরুদ পড়ো, নবীর পরিবারের উপরে দরুদ পড়ো। এই কবিতার মধ্যে শেখ সাদি নিজে বলেননি যে আমি দরুদ পড়লাম। বক্তা সাহেব বক্তৃতার মধ্যে মুসল্লিদেরকে বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, মুসল্লিরাও বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনিই পড়েন, 40,000 টাকা তো আপনিই নেবেন, আমি পড়ব কে? আপনি 40,000 টাকা 50,000 টাকা কন্টাকে এসেছেন, আপনি চা খাবেন আর আমি পড়ব? সাল্লু আলাইহি ওয়া আলিহি, আপনিই পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি হাসলেন, হাসির খোরাক নিশ্চয় নয়, দুঃখজনক কথা। নবীর দরুদ কে পড়বে? শেখ সাদি তো পড়লেন না, উনি আপনাকে পড়তে বললেন। বক্তা সাহেব বললেন আপনাকে পড়তে, সাল্লু তোমরা পড়ো। বক্তা সাহেব আপনি বললেন সাল্লু আপনারাই পড়েন। তো এভাবে তো হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেয়াদবি মাফ করলে আর একটু বলে ফেলব, তাই তো ঠাকুরজি বলছেন হরি বল হরি বল, হরি বল মানে হরি বলো, বলরে রাধা কৃষ্ণ, জপরে রাধা কৃষ্ণ, জপতে বলছে নিজে জপে নেই, বলরে রাধা কৃষ্ণ, বলরে জপরে রাধা কৃষ্ণ, হরি বল হরি বল, হরির নাম বলো তুমি, ঠাকুর বলছেন জনগণকে, জনগণও বলছে হরি বল, ঠাকুর আপনিই বলেন আমরা বলবো কে? কলামলা ভোগ যা ছিল প্রসাদ সব তো আপনি একা খাইছেন, আমরা আমরা বলবো কেন? আপনি বলেন। তে ওকে বললো, ও ওকে বললো, কে বললো, কে পড়লো? কেউ পড়লো না। তো এটা কি? এটার যদি প্রতিবাদ করা হয় তা আমরা গুস্তাখে রাসূল, আপনি কি? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারে দুনিয়ার সব জায়গায় হাজের নাজের, এই একটা জাহেলি কথা, একটা জাহেলি কথাকে নবীর হিজরত কে অস্বীকার করে? নবী যদি সব জায়গায় হাজের নাজের হন তো তিনি মক্কায় ছিলেন, মদিনাতেও ছিলেন, হিজরতের কিচ্ছা বলছেন কেন আপনি? আপনি কেন বলছেন 13 রাত 13 দিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন আর চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছেন কেন আপনি? নবী তো মক্কায় আছেন, মদিনাতেও আছেন, সব জায়গায় তো হাজের নাজের। এক জাহেলি কথাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তকে, এই মহান হিজরতকে, হিজরতের এই চরম ত্যাগকে, জীবনকে বাজি রেখে রাতের অন্ধকারে আলী ইবনে আবি তালেবকে বিছানায় শুইয়ে, আল্লাহু আকবার, এ কাজ দুনিয়ার কোন মানুষ করে? আমাকে মানুষ কালকে সকালে মারতে আসবে, রাত্রে মারতে আসবে, আমার বিছানায় আমার ছেলে আমার স্ত্রী আপন জন শুইতে রাজি হবে না, কারণ না দেখে যদি হত্যা করে কোপ মারে তাহলে তো আমি তো মরব। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন, কাফেরেরা বলছে এই কে, উঠে দেখছে আলী ইবনে আবি তালেব, বলছে এই নবী কোথায় গেছে বল, তোমরা খুঁজে লাও আমি জানি না। কোন কোন বর্ণনায় আসছে আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা শুনবেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লামের হিজরতের রাতের রুটি বেঁধে দেওয়ার, সালুন বেঁধে দেওয়ার, পানি বেঁধে দেওয়ার কোন দড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা দড়ি দিয়ে যে বেঁধে দিবে তাও নাই, কত গরিব আর কত অসহায়। পায়জামার ফিতা খুললেন, ফিতাটাকে ফেরে দু টুকরা করলেন, দু টুকরা করে এক টুকরা দিয়ে পায়জামা বাঁধলেন আর এক টুকরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের রাতের খাবার বেঁধে দিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ্জাদ বিন ইউসুফ সাকাফি যেদিন জালেম হাজ্জাজ বিন ইউসুফ জালেম, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি জালেম, যেদিন আবদুল্লাহ বিন জুবায়েরকে গালি দিয়ে বলছিল ইয়া ইবনা জাতিন নিতাকাইন, হে দুই ফিতাওয়ালার মা ফকিন্নির বাচ্চা, তোর মার বাড়িতে ফিতা জোটে না রে, এক ফিতা ভেঙে দুই টুকরা করে। আবদুল্লাহ বিন জুবায়ের বলছে হাজ্জাজ কথা সামলায়, মুখ সামলায় কথা বলিস, রে জালেম জুলুম কয়দিন তুই করবি, ভালো করে কথা বলিস। আমার মা তো হিজরতের রাত্রে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু সাল্লামের সেই রুটি বেঁধে দেওয়ার দড়ি না খুঁজে পেয়ে পায়জামা থেকে ফিতা টেনে দুই টুকরা করে বেঁধেছিলেন, এটা তো আমার মায়ের জন্য কি সৌভাগ্য। বাহরাইনে যান, আল হিদ প্রদেশে গিয়ে দেখেন বাহরাইনের সেখানে আসমা জাতুন নিতাকাইন একটি মাদ্রাসা বিদ্যমান। বাহরাইন সরকার মাদ্রাসা রেখেছেন, নাম দিয়েছেন মাদ্রাসাতু আসমা জাতিন নিতাকাইন, দুই ফিতাওয়ালা আসমার নামে এই মাদ্রাসা। আপনারা তো লালুন নামে দেন, আর ভুলুন নামে দেন, আর বাপের নামে দেন, আর খালুন নামে দেন, সাহাবীর নাম তো আপনাদের চোখে পড়ে না। অমক পীরের নামে হচ্ছে, অমকের নামে হচ্ছে, সাহাবীর নামে তো হয় না। আসমা জাতুন নিতাকাইন, সে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে আবু জাহেলের দলের এসে বলছে তোর বাপ রাতের বেলায় আর নবী কোথায় গেছে তুই খবর জানিস, তুই বল। কোন কোন বর্ণনায় আসছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলের ঝুঁটি ধরে রাস্তায় ফেলে দিল, ফেলে দিয়ে বলছে বল তোকে হত্যা করা হবে, বলছে তুমি হত্যা করতে পারো কিন্তু আমি আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা, আমি কশিন কালেও খবর বলতে পারি না, নবী এবং তার প্রধান সাহাবি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আমার পিতা আবু বকর সিদ্দিক কোথায় আছেন আমি তোমাকে বলতে পারি না। আল্লাহ আকবার, কেমন ত্যাগ তিতিক্ষা, এ তিতিক্ষা তো উড়িয়ে দিলেন আপনি একটা কথা বলি যে আল্লাহ নবী হাজের নাজির, আল্লাহ নবী মক্কায় ছিলেন মদিনায় ছিলেন, হিজরতের কাহিনী বলেন কেন আপনি, হিজরতের ওয়াজ করেন কেন আপনি, হিজরতের ওয়াজটা মুছে ফেলেন, মক্কায় ছিলেন যিনি মদিনাতেও ছিলেন, তা হিজরত লাগলো কেন। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ আসুন কুরআন সুন্নাহর দিকে ফিরে উদাত্ত আহ্বান, পরকালের নাজাত পেতে হলে, পরকালে শাফাত পেতে হলে, পরকালে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হলে, পরকালের জবাবদিহি করতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে, তার অনুমোদিত আমলের সাথে, খোলাফায়ে রাশেদিনের রেখে যাওয়া বুজ অনুযায়ী, সালাফে সালেহিনের বুজ অনুযায়ী আপনাকে কোরআন সুন্নাহ বুঝে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুব ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুর রহিম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।